বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। রোজার অন্যতম উদ্দেশ্য হল এই ধৈর্য। এ প্রসঙ্গে আমরা কথা বলে আসছি গত কয়েক পর্ব ধরে। ব্যক্তিগত বা পারিবারিক ক্ষেত্রে ধৈর্যহীনতার ফলে পাপ করা বা দায়িত্ব এড়ানোর ক্ষতির চেয়েও সামাজিক ও বৃহত্তর ক্ষেত্রে পাপের কুফল অনেক বেশি মারাত্মক। একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা একজন সংসদ সদস্যের ধৈর্যহীনতা বা পাপের কারণে গোটা দেশ ও জাতির মারাত্মক ক্ষতি হতে পারে। সমাজের প্রত্যেক পেশাজীবীকে দায়িত্ব পালনের ক্ষেত্রে হতে হবে ধৈর্যশীল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সরকারি বড় কর্মকর্তা বা ব্যবসায়ী, কোনো পেশাজীবী সমিতি বা ইউনিয়নের প্রধান ও রাজনৈতিক নেতা হতে শুরু করে সব শ্রেণীর ব্যক্তিকে এটা মনে রাখতে হবে, তার পেশাগত ক্ষেত্রের দায়িত্ব পালনও এক ধরনের ইবাদত, যদি তার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মহান আল্লাহর সৃষ্টির সেবা তথা দেশ সেবা বা জনসেবা করা। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের কখনো ক্লান্ত হওয়া উচিত নয়। একজন বড় কূটনীতিক বা সরকারি কর্মকর্তার লোভ অথবা অন্যান্য বক্তব্য বা ধৈর্যহীনতা কিংবা অসহিষ্ণু কোনো পদক্ষেপ গোটা দেশ বা সমাজের বিপুল সংখ্যক মানুষের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ অনেক বেশি জরুরি। সামাজিক বিষয়ের বড় কর্মকর্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক বিষয়ের নেতৃবৃন্দ ও বড় সামরিক কর্মকর্তা বা পুলিশ প্রধান ও বড় রাজনীতিবিদদের জন্য ধৈর্যের গুরুত্ব ও পরিধি অত্যন্ত ব্যাপক।
বড় বড় ব্যক্তিত্বদের কোনো কোনো পাপ গোটা বিশ্বকে বা বিশ্বের এক বিশাল অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো কোনো ধর্মীয় নেতার লোভ বা ভুলের কারণে শত শত বা হাজার হাজার বছর ধরে কিংবা কিয়ামত পর্যন্ত ওই ধর্মের অনুসারীদের প্রজন্মের পর প্রজন্ম কিংবা হাজার হাজার কোটি মানুষ বিভ্রান্তির শিকার হতে পারে। ইহুদি ও খ্রিস্ট ধর্মের বিচ্যুতি এর বড় দৃষ্টান্ত। তাই এসব ক্ষেত্রে পাপ বর্জন তথা ধৈর্য ধারণের গুরুত্ব অনেক বেশি জরুরি। অতীতে মুসলিম নেতাদের লোভ আর ধৈর্যহীনতার মতো ভুলের কারণে সৃষ্ট মুসলমানদের অনৈক্যের খেসারত হিসেবে বেশিরভাগ মুসলিম দেশ পশ্চিমাদের উপনিবেশে পরিণত হয়েছিল। সেই সব ভুলের খেসারত আজও দিয়ে যাচ্ছে মজলু মুসলিম উম্মা। ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য, কাশ্মীর ও মিয়ানমারে আজও যে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য মুসলিম নেতাদের ভুল নীতি বা উদাসীনতাও কম দায়ী নয়। আর এসবেরই মূল হল ধৈর্যহীনতা থেকে সৃষ্ট নানা পাপ। শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের পিছিয়ে থাকার কারণও ছিল অতীতের মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব পালনে অবহেলা, ক্লান্তি ও ধৈর্যহীনতা। মুসলিম বিশ্বের হাতে সবচেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও তারা জ্বালানি তেলের মতো বিশেষ জরুরি আন্তর্জাতিক পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এবং মুসলিম বিশ্বের নানা সম্পদ ব্যয় করা হচ্ছে মুসলমানদেরকেই হত্যার কাজে। সৌদি তেলের অর্থ দিয়ে হত্যা করা হচ্ছে বেসামরিক ও নিরাপরাধ ইয়েমেনিদেরকে এবং পেট্রো ডলার দিয়েই পোষা হয়েছে দায়েশ বা ISIL ও আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে। এই গোষ্ঠীগুলোর কাজ হল মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, যাতে মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েল নিরাপদ থাকে।
রমজানে দোয়া ও আল্লাহর কাছে কাকুতি মিনতিকে অশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী দোয়া হচ্ছে ইবাদতের সারবস্তু, রোজাও এর ব্যতিক্রম নয়। আল্লাহর দরবারে নিজেকে অতি ক্ষুদ্র ও ম্রিয়মান দাসানুদাসের মতো তুলে ধরা হচ্ছে দোয়ার অন্যতম উদ্দেশ্য। চরম দয়া, চরম করুণা, চরম সৌন্দর্য ও চরম কল্যাণের উৎসের কাছে চরম নতজানু হওয়া হচ্ছে প্রকৃত দোয়া। চরম সংকটে পড়া ভীত বিহ্বল দাসের কান্না হচ্ছে প্রকৃত দোয়ার মূল অলংকার। তাই বলা হয়, আল্লাহর দরবারে মুমিনের বড় বা প্রধান অস্ত্র হচ্ছে কান্না। খোদার দরবারে উপস্থিত হওয়ার জন্য আগেই টেলিফোনে বা অন্য কোনো মাধ্যমে আবেদন পাঠাতে হয় না, দিতে হয় না কোনো ফি, ধরতে হয় না কোনো উকিল বা নির্ধারিত করতে হয় না বিশেষ সাক্ষাতের জন্য বিশেষ সময়। সবসময় মহান আল্লাহর মহাদরবার সবার জন্যই খোলা। সরাসরি তার সঙ্গে কথা বলা যায় যে কোনো সময়। এমন করুণাময় আল্লাহ পছন্দ করেন যে বান্দা তার কাছে বেশি বেশি প্রার্থনা করুক। মহান আল্লাহ এতই শক্তিমান ও সর্বশ্রোতা যে কোটি কোটি মানুষ একই সময়ে বিশ্বের নানা অঞ্চল থেকে নানা আর্জি তুলে ধরা সত্ত্বেও তিনি সবার কথা ও দোয়া তা যে ভাষাতেই করা হোক না কেন শুনতে পান। সবার সমস্যা বা সংকট তিনি একই সময়ে সমাধান করে দিতে পারেন। কথা শুনি, পরে তোমার কথা শুনব, আগে অমুকের সংকট সমাধান করি, পরে তোমার সমস্যার সমাধান দেব।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হোসেন খানের বক্তব্য। তিনি বলেছেন,
হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেছেন, অন্তকরণের রোজা হচ্ছে জিহ্বার রোজা অপেক্ষা উত্তম এবং জিহ্বার রোজা হচ্ছে পেটের রোজা অপেক্ষা উত্তম।
আমরা কথা বলছিলাম দোয়া প্রসঙ্গে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তবে দোয়া হতে হবে আন্তরিক দোয়া। দোয়া কবুল হওয়া ও না হওয়ার সঙ্গে যেন আমরা খোদাপ্রেমকে সম্পর্কিত না করি। আল্লাহ কেবল আমাদের নেক বা কল্যাণকর দোয়াগুলোই কবুল করেন। এছাড়াও মহান আল্লাহর কাছে চাওয়ার বিষয়ে যেমন কোনো সীমাবদ্ধতা নেই, তেমনি পাওয়ার ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন আমাদের অনেক নেক বাসনা বা আরজি পূরণ হয় না? এর জন্য আসলে আমাদের নানা পাপই দায়ী। আমাদের আয় উপার্জন যদি হালাল না হয়, তাহলে কিভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বলে আশা করতে পারি? বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শুনুন অর্থসহ ২৫তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখিরি নবীর সুন্নাত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান করো, হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।
আল্লাহুম্মা জাআলনি ফীহি মুকাব্বাল আউলিয়া ওয়া মুআদিয়াল আদা মুস্তান্নাম বিসুন্নতি খাতামি আনবিয়া
স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আসরের শুরুতে সবাইকে করোনা মহামারীকালে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। করোনায় মৃত্যুর পাশাপাশি এ ভাইরাসের পার্শ্ব প্রভাবে আরও নানামুখী সংকট তৈরি হয়েছে মানব জীবনে, আর সেসব সংকটের কারণে মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। অনেকে মানসিক সংকট কাটাতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছেন। বর্তমানে আত্মহত্যার পরিমাণ বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আমরা সম্প্রতি দেখলাম আঁচল ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আত্মহত্যা করেছেন ১৪,436 জন। তো শ্রোতা বন্ধুরা, আমরা আজ আত্মহত্যা বিষয় নিয়ে কথা বলব, আর এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, যে কথা আমি শুরুতেই বলছিলাম, বর্তমানে দেশে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যা মহাপাপ, এ কথা জানার পরও এই যে মানুষ আত্মহত্যা করছেন, এই আত্মহত্যা করা বা এই প্রবণতা বৃদ্ধি পাওয়া, এটা কি রোগ?
ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আমাদের স্টাডিতে গবেষণায় দেখা গেছে আসলে আত্মহত্যা আমরা যে সংখ্যা দেখি তার চেয়ে আরো অনেক বেশি লোক আত্মহত্যা চিন্তা করে, আত্মহত্যা তাদের মাথায় আসে, কিন্তু দলীয় কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা করে না। তারপরও কিন্তু আপনি যেটা বলছেন এটা কি রোগ, মানুষ তো মনের সুখ আত্মহত্যা করে না, মনের অসুখে আত্মহত্যা করে একটা। তবে এটা হচ্ছে জ্বরের মতন, জ্বর তো শুধু একটা রোগ না, জ্বর হচ্ছে অনেক রোগের একটা উপসর্গ। আত্মহত্যা সেরকমই বিভিন্ন রোগের মানসিক বা আরো কিছু প্রাপ্তিক ব্যাপার আছে, এই সমস্ত কিছুর উপসর্গ হিসাবে সর্বশেষ ফাইনাল অ্যাক্ট হিসাবেই এই আত্মহত্যা ব্যাপারটি চলে আসে। সেই হিসাবে আমরা এটাকে বলবো যে বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে আত্মহত্যার বিষয়টি চলে আসে।
অধ্যাপক তাজুল ইসলাম, অনেকে আত্মহত্যাকে সামাজিক ব্যাধিও বলে থাকেন, একে সামাজিক ব্যাধি বলা যায় কিনা, আপনি কি বলবেন?
এটা আপনাকে চমৎকার প্রশ্ন। আসলে আত্মহত্যার কারণ সম্বন্ধে প্রথমেই যিনি যার কথা নাম করতে হয় এমিল ডাকিন, উনি কিন্তু বিখ্যাত সমাজতাত্ত্বিক এবং উনি আত্মহত্যার কারণের জন্য সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিকেই বেশি বিবেচনা রেখেছেন এবং সেই হিসাবে উনি কিন্তু তিন ধরনের আত্মহত্যার নাম বলেছেন, ইগোইস্টিক, অ্যানোমিক এবং ফ্যাটালিস্টিক এবং অ্যালট্রুইস্টিক। অর্থাৎ সমাজের ভিতরে যখন বিশৃঙ্খলা বা অসন্তুষ্টি দেখা যায়, সমাজের ভিতরে যখন অদৃষ্টবাদিতা দেখা যায়, বাহ্য বা নিয়তির উপর যখন নিয়ন্ত্রণ নাই বলে সমাজে মনে করা হয়, অথবা সামাজিক সমর্থন যদি কম থাকে বা হারিয়ে ফেলছে, এরকম যদি পরিবেশ তৈরি হয় তাহলে আত্মহত্যার প্রবণতা বাড়ে। এটা এটা কিন্তু এমিল ডারউইনের বিখ্যাত অনেক গবেষণা ফলশ্রুতি এবং উনি ওই সামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি কি এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। দারিদ্রতা যেহেতু, বেকারত্ব, তারপরে বিভিন্ন মানসিক চাপ যেগুলি আমরা কথা বললাম, হেয় করা বা তার মানে তুচ্ছ অপমানিত হওয়ার পর মতন ঘটনা, এই সবগুলোই কিন্তু পারিবারিক এবং সামাজিক ব্যাখ্যাপত রয়েছে। সেই জন্যই আত্মহত্যাকে সামাজিক রোগ না বললেও এটাকে সামাজিক প্রপঞ্চকে বেশি বলতে হবে, সামাজিক ব্যাখ্যাপট, সাংস্কৃতিক ব্যাখ্যাপটটা খুব গুরুত্বপূর্ণ।
জি, আপনি বলছিলেন এটি সামাজিক ব্যাধি না হলেও সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের কথা আপনি তুলে ধরলেন, যেসব কারণে মানুষ আত্মহত্যা করে থাকেন। প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সহ্য করতে না পেরে মানুষ এই পথ বেছে নেন। এমনও বলা হয়ে থাকে দুর্বল চিত্তের মানুষ আত্মহত্যা করে থাকেন, এ কথাটা কি ঠিক?
এই কথাটাও সঠিক নয়, এটাও একটা ভুল ধারণা। মানে অনেকে মনে করে দুর্বল চিত্তের মানুষ এমন করে, স্বার্থপর মানুষ এরকম করে। খুবই আমাদের সমাজে এই ধারণাগুলিকে অবশ্যই মানে দূর করতে হবে। অত্যন্ত সবল মানুষ, অত্যন্ত দৃঢ়বলা মানুষ এবং অত্যন্ত মানে পরার্থপর মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ, অত্যন্ত সামাজিক দয়াপ্রবশ মানুষ, তাদের কিন্তু আত্মহত্যা হতে পারে। মানুষ যখন মানসিক রোগী ভুগি, যেমন আমরা কথা বলেছিলাম ডিপ্রেশন, আমরা বলেছিলাম যে বিভিন্ন মুড ডিসঅর্ডারে ভোগা, অথবা অন্যান্য উদ্বেগ জাতীয় রোগে ভোগা, অথবা আরো কোনো রোগী ভুগের কারণে তার মনস্তত্ত্বের ভিতরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হওয়া বা সেখানে অনেক রকমের ডিসঅর্ডার তৈরি করা, তখন কিন্তু আত্মহত্যা হতে পারে। যে বিভিন্ন কারণেই হয়তো সেটা মানসিক রোগ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, অথবা মনোসামাজিক সমস্যা হতে পারে, বা যেটাকে আমরা বায়োসাইকো সোশ্যাল আসপেক্ট থেকে বলতে পারি। এই সমস্ত কারণেই অনেক ক্ষেত্রে যখন মনের উপর বড় ধরনের একটা ভাঙন সৃষ্টি করে, যখন পৃথিবীটাকে, জগৎটাকে তার কাছে বারবহ এবং অসহনীয় মনে হয়, যখন তার কাছে আশার আলো না থাকে, সর্বশেষ ভবিষ্যতে তার কাছে অন্ধকার মনে হয়, ভবিষ্যতের আর কোনো আশা নাই, বা এই পরিস্থিতিকে উঠতে উঠার বা সমাধান করার কোনো সম্ভাবনা যখন সে দেখে না, তখনই কিন্তু তারা আত্মহত্যার পথ বেছে নেয়। অতএব যারা বাহির থেকে বলে মনে করেন যে স্বার্থপর লোকেরা বা দুর্বল মনের লোকেরা এটা করে, তারা ভুল করতেছেন। যে কোনো সময় যারা বলতেছেন তারাও যদি সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে, সেরকম মনসমস্যায় বা আবেগীয় সমস্যায় ভিতরে যায়, তাহলে কিন্তু তারা যত সবল থাকুক না কেন, তারাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে পারে। অতএব এই কথাটা ভুল যে দুর্বল মনা মানুষ আত্মহত্যা করে।
তো শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর এখানে গুটিয়ে এনেছি আত্মহত্যার আরও কারণ নিয়ে। আগামী আসরে আমরা কথা বলব, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, এই প্রত্যাশা রেখে আজকের আসর গুটিয়ে এনেছি। আগামী আসরেও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। অমর কিংবদন্তি অমর খৈয়াম,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাকিম ওমর খৈয়াম নিশাপুরী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ইরানি ও ইসলামিক জ্ঞান, প্রজ্ঞা, চিন্তা ও সাহিত্যকে তুলে ধরেছিলেন। আজ শুনুন নতুন এ ধারাবাহিকের প্রথম পর্ব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাকিম ওমর খৈয়াম নিশাপুরী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ইরানি ও ইসলামিক জ্ঞান, প্রজ্ঞা, চিন্তা ও সাহিত্যকে তুলে ধরেছিলেন। আজ শুনুন নতুন এ ধারাবাহিকের প্রথম পর্ব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। গিয়াসউদ্দিন আবু আলফাত ওমর ইবনে ইব্রাহিম নিশাপুরী, যিনি হাকিম ওমর খৈয়াম নিশাপুরী নামে পরিচিতি পেয়েছিলেন, তিনি একদিকে ছিলেন জ্যোতির্বিদ্যা, দর্শন, গণিত এবং সাহিত্য অঙ্গনে খ্যাতনামা ইরানি মনীষীদের একজন। তিনি বিশ্বের চিন্তাবিদ ও গবেষকদের কাছে খুবই পরিচিত এবং জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর বহু বই অনুদিত হয়েছে। চতুষ্পদী কবিতা বা রুবাইয়াত লেখার কারণে আজ সাহিত্য অঙ্গনে তিনি ইরান সহ সারা বিশ্বে খ্যাতির চূড়ায় রয়েছেন, অথচ সে যুগের মানুষ এ সম্পর্কে কিছুই জানত না। বিশ্বদৃষ্টি ও সাহিত্যে খৈয়ামের খ্যাতি এত বেশি যে খৈয়ামের কবিতাকে কেন্দ্র করে ইউরোপ ও আমেরিকায় অনেক সাহিত্য সমিতি গড়ে উঠেছে। খৈয়াম এমন একজন ব্যক্তি যিনি দর্শন, গণিত এবং জ্যোতির্বিদ্যায় অনেক সাফল্য অর্জন করেন। এই মহান মনীষীর সম্মানে চাঁদের একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং সৌরজগতের একটি গ্রহের নাম রাখা হয়েছে খৈয়াম। আজকের বিজ্ঞানীদের বিপরীতে গিয়ে তিনি ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল। এ কারণে তাকে সর্ববিষয়ে জ্ঞানী মনীষী হিসেবে উল্লেখ করা হয়।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক এ অনুষ্ঠানের প্রথম পর্বে আজ আমরা ওমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান পতনের ঘটনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। হাকিম ওমর খৈয়াম ইরানের উত্তর পূর্বাঞ্চলে ফিরোজা পাথরের জন্য বিখ্যাত অঞ্চল নিশাপুরে জন্মগ্রহণ করেন। বলা যায় তার কারণেই ইরানের এই প্রাচীন শহরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিনালুদ পর্বতমালার দক্ষিণ পাদদেশে ঐতিহাসিক নিশাপুর শহরটি অবস্থিত। এটি বর্তমানে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ঐতিহাসিক ও পর্যটন এলাকা হিসেবে পরিচিত। নিশাপুর শহরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী মাশহাদ শহর থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। নিশাপুরের উত্তরে রয়েছে কোচান ও চেনারান শহর, দক্ষিণে কাশ্মীর এবং পশ্চিমে ফিরোজা শহর। প্রাকৃতিকভাবে নিশাপুর দুটি পার্বত্য ও সমতল ভূমি এলাকা নিয়ে গঠিত। বিনালুদ পর্বতশ্রেণীটি উত্তর দিকে এবং দক্ষিণ দিকের কুসোর্খ উচ্চভূমির একটি অংশের মধ্যে পড়েছে নিশাপুর। তবে এই শহরের বেশিরভাগ এলাকা সমতল ভূমি।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের খনজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
যেহেতু বিনালুদ পাহাড় থেকে প্রবাহিত পানি এবং পলিমাটি সর্বদা সমতল ভূমির দিকে প্রবাহিত হয়েছে, তাই এই অঞ্চলটি সুদূর অতীত থেকে আজ অবধি মানুষের বসবাসের উপযুক্ত স্থান হিসেবে টিকে আছে। বিনালুদ পর্বতে জমে থাকা তুষার ও বরফ গলা পানি এ অঞ্চলের জন্য একটি সমৃদ্ধ ভূগর্ভস্থ পানির উৎস তৈরি করেছে, যেখান থেকে সারা বছর মানুষের পানির চাহিদা পূরণ হয়। এছাড়াও বিনালুদ পাহাড় এবং কুহসোর পার্বত্য এলাকা থেকে বয়ে আসা পানির সাথে পলিমাটি সমতল ভূমিতে এসে পড়ায় তা কৃষিকাজের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছে। এসব কারণে নিশাপুর এলাকাটি অতীত থেকেই গুরুত্বপূর্ণ কৃষি ও পশুচারণ ভূমি হিসেবে পরিচিত। এসবের পাশাপাশি নিশাপুরের মধ্যে ঐতিহাসিক রেশমপথ বা সিল্ক রোডের অবস্থানের কারণে তা এই অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করেছে। এ কারণে সমগ্র ইরানের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতিতে নিশাপুরের নাম জড়িয়ে আছে।
নিশাপুর শহরের ইতিহাস অনেক প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানে পাওয়া নিদর্শন থেকে বোঝা যায় প্রাচীন এই শহরের সভ্যতা ও ইতিহাস খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের। অনেক ঐতিহাসিকের মতে এই এলাকার অন্তত 7,000 বছরের পুরনো সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই শহর সম্পর্কে জানার জন্য প্রাচীনতম উৎসগুলোর মধ্যে একটি হল আবেস্তা বই। আবেস্তা হল প্রাচীনতম ইরানি জরথুষ্টীয় সম্প্রদায়ের ধর্মগ্রন্থ। এই গ্রন্থে নিশাপুরকে রাবন্ত হিসাবে উল্লেখ করা হয়েছে, যার অর্থ গৌরবের ধারক। সাসানীয় সাম্রাজ্যের রাজাদের রেখে যাওয়া মুদ্রায় নিশাপুরকে আবাস শহর বা মেগাসিটি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা থেকে ওই যুগে এই অঞ্চলের সমৃদ্ধির বিষয়টি ফুটে ওঠে। আবাস শহর হচ্ছে নিশাপুরের পুরনো নাম, যা বৃহত্তর খোরাসানের একটি অঙ্গরাজ্য হিসেবে কিংবা কখনো কখনো নিশাপুর অঞ্চল বা শহর হিসাবে পরিচিত ছিল। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন অন্য এলাকা বা শহরের তুলনায় নিশাপুর শহরের মর্যাদা ও অবস্থান এত উপরে ছিল যে একে নিশাপুরের মেগাসিটি নামে অভিহিত করা হতো।
শ্রোতা বন্ধুরা, অমর কিংবদন্তী অমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নিশাপুর অঞ্চলের উত্থান পতনের ইতিহাসের দিকে নজর দেব এবং অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে এই শহরের গুরুত্বের বিষয়টি তুলে ধরব। এ উদ্দেশ্যে প্রথমে আমরা 224 থেকে 651 খ্রিস্টাব্দের মধ্যে সাসানি শাসনের যুগে ফিরে যাই। সাসানিয়ান শাসক শাপুর প্রাচীন নিশাপুরের বিস্তৃতি ঘটিয়েছিলেন এবং তিনি ছিলেন বর্তমান নিশাপুর শহরের প্রতিষ্ঠাতা, যদিও এই শহরের ইতিহাস সাসানিয়ানদেরও বহু শতাব্দী আগের। সাসানীয় সাম্রাজ্যের শাসকরা ধারাবাহিকভাবে প্রথম শাপুর, দ্বিতীয় শাপুর নামে পরিচিত। তারাই নিশাপুরকে সব দিক দিয়ে উন্নত ও সমৃদ্ধ একটি শহরে পরিণত করেছিলেন। সাসানীয় রাজারা এই শহরটিকে এমনভাবে শক্তিশালী করে গড়ে তুলেছিলেন যাতে বাইরের শত্রুদের আক্রমণ ঠেকাতে দুর্গ হিসেবে কাজ করে। শাপুরের শাসন পরবর্তী সময়েও মঙ্গলসহ বিদেশি শত্রুর আক্রমণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নিশাপুর শহর। অতীত থেকে আত্মরক্ষার দুর্গ হিসেবে নিশাপুরের বিরাট ভূমিকা থাকলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। এই শহর ছিল সাসানীয় সাম্রাজ্যের পূর্ব পশ্চিম প্রান্তে যোগাযোগের মাধ্যম।
ইসলামী যুগে বৃহত্তর খোরাসানের চারটি প্রধান অংশ অর্থাৎ মার্ভ, হেরাত ও বলখের পাশাপাশি নিশাপুর ছিল অন্যতম। এমনকি তাহেরিয়ান রাজবংশের সময়কালে, যারা 821 থেকে 873 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল, তখন এই শহরটি খোরাসানের কেন্দ্রে পরিণত হয়েছিল। তাহেরিয়ানরা ইরান ও ভারতের অনেক অংশ শাসন করত। ইসলাম আগমনের পর তাহেরিয়ানরাই ছিলেন প্রথম ইরানি রাজবংশ যারা খোরাসানে ক্ষমতা লাভ করে। পরবর্তীতে ইয়াকুব ইবনে আল লাইস আল সাফারি 259 হিজরি অর্থাৎ 872 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে তাহিরকে পরাজিত করে নিশাপুর দখল করেন। তারপর তার ভাই আমরু বিন লাইস নিশাপুর শাসন করেন। তিনি এই শহরের ঐতিহ্যে মুগ্ধ হয়ে শহরটিকে আরও সমৃদ্ধ করার পদক্ষেপ নেন।
তো শ্রোতা বন্ধুরা, অমর কিংবদন্তী ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনা আজ এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেই ইসলামী ঐক্য সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওইসব বক্তব্যেরই কিছু অংশ তুলে ধরব আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বলেছেন, মহানবী নানা ধরনের পাপাচার, বৈষম্য, জুলুম ও নৃশংসতা কবলিত এবং মানবতাহীন অন্ধকার পৃথিবী তথা মৃত পৃথিবী বা সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন ইসলামের মাধ্যমে। বর্তমান দুনিয়াও সেই একই ধরনের অনাচার, মানবতাহীনতা, বৈষম্য, নৃশংসতা ও পাপাচারে ভরে গেছে। তাই আমাদের উচিত বর্তমানে মৃত বিশ্বকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা। বর্তমানে বস্তুবাদী শক্তিগুলোর নানা হাতিয়ার দিয়ে মানবতা ও নৈতিকতা সহ মানবীয় মহৎ গুণগুলোকে দলিত মথিত করা হচ্ছে, ন্যায় বিচারকে করা হচ্ছে পদদলিত, পরাশক্তিগুলোর হাতে লুণ্ঠিত শোষিত জাতির মানুষেরা অনাহারে প্রাণ হারাচ্ছে। এ হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। এটা ইসলাম পূর্বযুগের সেই একই জাহেলিয়াত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে মানব জাতির জন্য। পরাশক্তিগুলো যা ভাবছে এটা তা নয়। এর অর্থ নানা দেশ দখল করা নয়, এর অর্থ জাতিগুলোর অধিকার লঙ্ঘন নয়, অন্য জাতিগুলোর উপর নিজস্ব নীতি ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল জাতিগুলোর কাছে খোদাই উপহার তুলে ধরা, যাতে জাতিগুলো স্বেচ্ছায় সঠিক পথটি বেছে নিতে পারে। ইউরোপ মুসলমানদের বিজ্ঞান ও দর্শনকে ব্যবহার করে একটা নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল। এই সভ্যতা ছিল বস্তুবাদী সভ্যতা। ষোড়শ ও সপ্তদশ শতক থেকে এই নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। তারা বস্তুবাদী হয় নানা ধরনের দায়িত্ব জ্ঞানহীন মাধ্যম বা উপায় উপকরণ ব্যবহার করে। তারা মানুষের উপর উপনিবেশ চাপিয়ে দেয় এবং জাতিগুলোর উপর কর্তৃত্ব গড়ে তোলে ও তাদের সম্পদ লুট করে। আবার অন্যদিকে নিজেদেরকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সুসজ্জিত করে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিমারা যে সভ্যতা বিশ্বে উপস্থাপন করছে তার রয়েছে চোখ ধাঁধানো কিছু দিক, যেমন উন্নত নতুন প্রযুক্তি, দ্রুতগতি এবং মানুষের আরাম আয়েসের কাজে ব্যবহৃত নানা মাধ্যম বা সাজ সরঞ্জাম উদ্ভাবন। কিন্তু এই সভ্যতা মানুষের জন্য সুখ ও সৌভাগ্য এবং ন্যায় বিচার বয়ে আনতে পারেনি, বরং ন্যায় বিচারের কাঠামো চূর্ণ বিচূর্ণ করেছে, জাতিগুলোকে বন্দী করেছে, অবজ্ঞা করেছে এবং পশ্চিমা সমাজ নিজের ভেতরেই নানা সংঘাত বা বিরোধ সৃষ্টি করেছে। তারা নৈতিক চরিত্রের দিক থেকে অর্ধপতিত এবং আধ্যাত্মিক দিক থেকে অন্তঃসারশূন্য। পশ্চিমারাই এইসব বিষয় স্বীকার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা সুরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের আলোকে আরও বলেছেন, জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এখন আবারও ইসলামের পালা তথা মুসলমানদের পালা এসেছে। তাদেরকে উদ্যমে উদ্যোগ নিয়ে নতুন ইসলামী সভ্যতার ভিত্তি বা অবকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমারা যেমন সেদিন মুসলমানদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ব্যবহার করেছিল, আজ একইভাবে নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদেরকেও বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে বিশ্বের নানা মাধ্যম বা উপায় উপকরণকে। কিন্তু এ সভ্যতার প্রাণ বা চেতনা হতে হবে ইসলামিক ও আধ্যাত্মিক। মুসলিম চিন্তাবিদ ও আলেমদেরকেই এ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন এর প্রত্যাশা কেবলই মুসলিম বিশ্বের সেই সব আলেম ও প্রকৃত জ্ঞানীদের কাছ থেকে করা হচ্ছে যাদের কেবলা পাশ্চাত্য নয়। মুসলিম বিশ্বে রয়েছে বিপুল ও প্রতিভাবান জনশক্তি, সমৃদ্ধ বহু দেশ, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। এসবের সঙ্গে যদি যুক্ত হয় স্বাধীন ও খাঁটি ইসলামের শিক্ষা, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে সৃষ্টিশীল আর শৈল্পিক নানা সৃষ্টি বা অবদান উপহার দিতে পারবেন তারা।
ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে একটি দৃষ্টান্ত। এটি মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষার মাধ্যম। ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানি জাতি সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। তারা হয়ে পড়েছিল বিজাতীয়দের উপর নির্ভরশীল, জ্ঞান বিজ্ঞানে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, আন্তর্জাতিক অঙ্গনে হয়েছিল কোণঠাসা। আজ ইসলামী ইরানে নানা অগ্রগতির বিষয় শত্রুরাও স্বীকার করছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার ৩৫ বছর পর আজ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে ইরান এখন উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। ইসলামের বরকতেই তা সম্ভব হয়েছে। পরাশক্তিগুলোর অশুভ ছায়াতলে না থাকলে এমন সাফল্য অর্জন সম্ভব। অবশ্য এজন্য মূল্য দিতে হয়েছে। সব বড় কাজের জন্যই মূল্য দিতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা বল প্রয়োগ করে নতুন ইসলামী সভ্যতার দিকে কাউকে আহ্বান জানাব না। আমরা মার্কিন সরকার ও ইউরোপের মতো আচরণ করব না। ইউরোপীয়রা সেই আটলান্টিক অঞ্চল থেকে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ভারত উপমহাদেশে এসে ভারত ও আশপাশের কয়েকটি দেশের সম্পদ লুট করে এই দেশগুলোর সর্বনাশ করেছে, আর এভাবেই পাশ্চাত্য অগ্রসর হয়েছে। মুসলমানরা কোনো সাফল্য অর্জন করলে ওরা দুঃখ পায় এবং মুসলমানদের কষ্ট দেখলে ওরা খুশি হয়, কোরআনও এ কথা বলে। তাই ওদের তথা ইসলামের শত্রুদের হাসি ও রক্তচক্ষু দেখে প্রভাবিত হওয়া উচিত নয়, সঠিক পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে মুসলিম বিশ্বকে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা সহ ইসলামের শত্রুরা শিয়া সুন্নি মত পার্থক্য সহ নানা অজুহাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এটা ওদের অন্যতম বড় হাতিয়ার। শিয়া ও সুন্নি বিষয়ের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এত মাথা ব্যথা কেন? ব্রিটিশরাও শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টিতে ওস্তাদ ছিল, কিন্তু এখন মার্কিন সরকারের এ সংক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বিপজ্জনক। মুসলিম বিশ্বে অন্য কোনো মাঝহাবের মোকাবেলায় মার্কিন সরকার যদি আমাদের মাঝহাবের পক্ষ নিতে চায়, তাহলে এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হওয়াই উচিত এবং ভেবে দেখতে হবে যে কি এমন দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে যে ওরা আমাদের পক্ষ নিতে চায়। ওদের কাছে শিয়া ও সুন্নি কোনো বিবেচনার মূল বিষয় নয়, ওরা আসলে ইসলামের মূল নীতির শত্রু। আসল দ্বন্দ্বটা হল সাম্রাজ্যবাদের সঙ্গে ইসলামের, ওরা ইসলামেরই শত্রু। ওরা যদি সুন্নিদের বন্ধু হতো তাহলে ফিলিস্তিনে এভাবে গণহত্যা আর যুদ্ধ চাপিয়ে দিত না। একসময় ওরা জাতীয়তাবাদের নামে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাত, আর এই দ্বন্দ্ব বাঁধাতে চায় মাঝহাবের নামে। তাই শিয়া সুন্নি দ্বন্দ্বের ফাঁদে পড়া যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে সব মুসলমানকে। শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আমাদের সঙ্গী হবার একান্ত আমন্ত্রণ। এ নতুন ধারাবাহিকের প্রথম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পৃথিবীটা এখনো হয়ে যায়নি পুরোপুরি যান্ত্রিক কিংবা আত্মাহীন নিষ্প্রাণ, যদিও হয়েছে তা বৈষয়িক গ্রাম, কখনো ঠুনকো আঘাতেই কাচের মতো খান খান। যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সুবাদে বিশ্ব সমাজ যেন এক ছোট পরিবার, যদিও প্রতিনিয়ত চলছে তথ্যের অবাধ বিস্ফোরণ, চক্ষু চড়ক গাছ আকর্ষণ বিকর্ষণ, অজস্র ব্যবসায়িক প্রচারণার বোমা বর্ষণে দিশেহারা লক্ষ কোটি প্রাণ, তবু আজও শেষ হয়ে যায়নি মানব প্রেম, হৃদয়বৃত্তি, আন্তরিকতা, আজও হয়নি শেষ কিছু পুরানো প্রথা, শাশ্বত ঐতিহ্য, সুপ্রাচীন কত ভাবধারা। মানুষের জন্য মানুষের হৃদয়ে আজও বয়ে চলে স্নেহের ফুলগুধারা, আজও ভালো লাগে পবিত্র হৃদয়গুলোর প্রেমের মধুর টান। সমাজের প্রাণকেন্দ্র জুড়ে আজও টিকে আছে, টিকে থাক চির অটুট হয়ে অনির্বার, ভাই বোন, স্বামী স্ত্রী ও প্রিয়জন নিয়ে ধরণীর স্বর্গসুখের নীড় সুখী পরিবার।
পরিবার হচ্ছে স্নেহ মমতার এক অনন্য নিড় এবং সমাজের সুখ শান্তির অন্যতম প্রধান ভিত্তি। বিয়ে নারী ও পুরুষের মধ্যে এক পবিত্র চুক্তি ও সামাজিক বন্ধনের সেতু। সন্তান এই বন্ধনকে সুদৃঢ় করে। পরিবার হচ্ছে সামাজিক জীবনের ভিত্তি। পরিবারগুলো যে সমাজকে কেবল নতুন মানব প্রজন্ম উপহার দেয় তাই নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নেও রাখে ব্যাপক ভূমিকা। পরিবারগুলো হচ্ছে নানা প্রথা, ঐতিহ্য, বিশ্বাস, সংস্কৃতি ও শিক্ষা বিনিময় ও সম্প্রচার করার এবং ধরে রাখার মাধ্যম। খাবার গ্রহণের প্রথা থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান পরিবারের মধ্যেই গড়ে ওঠে। পরিবারগুলো সাংস্কৃতিক ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দেয়। সমাজকে সুস্থ রাখতে হলে পরিবারগুলোকে মানসিক দিক সহ সব দিকে সুস্থ রাখতে হবে। মানব জাতির যত অগ্রগতি ঘটেছে জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, তা ঘটেছে সমৃদ্ধ ও সুস্থ পরিবার থাকার কারণেই। সমৃদ্ধ ও সুস্থ পরিবার না থাকলে ব্যক্তিগত ও সামাজিক অনেক প্রচেষ্টাই হয়ে পড়ে নিষ্ফল।
মানুষ নিজ পরিবারের মধ্যেই আত্মপরিচিতি ও ব্যক্তিত্ব গড়ার অনুপ্রেরণা পায়। মানুষের আধ্যাত্মিক ও নৈতিক পূর্ণতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হল পরিবার। মোট কথা, সুস্থ পরিবার হল প্রশান্তি ও উন্নতির সোপান। পরিবার যদি সুশিক্ষিত হয় তাহলে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির পথ সুগম হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মানবীয় মূল্যবোধেরও বিকাশ ঘটে। তাই পরিবার ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে গেছেন সব নবী রাসুল। ইসলাম ধর্ম পরিবারকে শক্তিশালী করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে পরিবার হল দয়া ও ভালোবাসার কেন্দ্র। পরিবার যদি উন্নত না হয়, সমাজও উন্নত হয় না। মানুষের স্নেহ মমতার চাহিদা সহ আধ্যাত্মিক ও অন্য অনেক চাহিদা মেটানো পরিবারের মাধ্যমেই সম্ভব হয়।
পাশ্চাত্য ও অন্য অনেক দেশের বিপরীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানে পরিবার ব্যবস্থা বিরোধী স্লোগানের কোনো কার্যকারিতা দেখা যায়নি। ইরানের ভেতর থেকে এমন আহ্বানও শোনা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ইরানিরা পরিবারমুখী। ইরানের সমাজে পরিবার এখনো সমাজের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। ইরানি পরিবারগুলো এখন আর প্রাচীন ঐতিহ্যবাহী পরিবারগুলোর মতো পুরনো প্রথাগুলোর অনুসারী নয় সব ক্ষেত্রে। কিন্তু তার সত্ত্বেও এসব পরিবার পূর্ণতা ও আদর্শ অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। পরিবারগুলো বড় হয়ে ওঠার আগে যখন ছোট থাকে তখন এর তৎপরতাও থাকে কম এবং বাবা মায়ের উপর দায়িত্ব থাকে কম। কিন্তু পরিবারগুলো যখন বড় হয়ে ওঠে তখন তা সামাজিক জীবনে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের তৎপরতা ও দায়িত্ব বেড়ে যায়। পরিবার সমাজের প্রধান প্রতিষ্ঠান। ধর্ম, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি এটিও গড়ে ওঠে ও বিস্তার লাভ করে সমাজে।
সমাজ যতই পুরনো ও বিস্তার লাভ করতে থাকে ততই পরিবারের সদস্যরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তৎপরতায় যুক্ত হতে থাকেন। ব্যক্তির সব ধরনের চাহিদা ও ইচ্ছাগুলো পূরণ করে পরিবার। এভাবে পরিবারও বড় হতে থাকে। ইরানি পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবারের আদর্শ। পরিবারের সদস্যরা বিয়ে করার পরও একই সঙ্গে একই ভবনে বসবাস করত। সেই যুগে ছিল না জাঁকজমক ও ছিল না বড় পরিবার নিয়ে দুশ্চিন্তা। দাদা দাদি, চাচা চাচি ও দ্বিতীয় প্রজন্মের সবাই একই ভবনে বসবাস করত। এসব পরিবার ছিল সামাজিক যোগাযোগের এবং অর্থনৈতিক ও রাজনৈতিক তৎপরতার কেন্দ্র। ইরানে কর্মতৎপরতাও চলত পরিবারকে ঘিরে। সামাজিক সম্পর্ক ও আত্মীয়তার বন্ধন গড়ে তুলত পরিবারের ভিত্তি। বাবা ও মা হতেন পরিবারের প্রধান। সন্তান সন্ততি ও নাতি নাতনি এরা সবাই অনুগত থাকত বাবা ও মায়ের। বাবা মা বার্ধক্যের কারণে পরিবারকে নেতৃত্ব দিতে অসমর্থ হলে সেই দায়িত্ব পালন করত পরিবারের সবচেয়ে বড় পুত্র। বিয়ের পর কন্যা সন্তানরা শ্বশুর বাড়িতে যেত আর পুত্ররা সাধারণত বাবার পেশাই গ্রহণ করত।
75 বছর বয়স্ক জনাব মাসাদি কাসেম ইরানের আরাক অঞ্চলের অধিবাসী। ইরানের মধ্যাঞ্চল বা কেন্দ্রীয় প্রদেশ হিসেবে খ্যাত এই প্রদেশের একটি গ্রামে তিনি সাত পুত্র ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করেছেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা এখন আর পিত্রালয়ে থাকেন না। পুত্ররা পিতার বিশাল ভবনে স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখেই বসবাস করছেন। ভবনটির মাঝখানে রয়েছে এক বিশাল উঠান। গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিবারের সদস্যরা একত্রিত হন ও সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেন। পরিবারের মহিলারা পুরুষদের কাজে ও অর্থনৈতিক তৎপরতায়ও সহায়তা দেন। পরিবারের ঘরোয়া বিষয়গুলো মূলত প্রধান গৃহকর্তির নেতৃত্বেই সুসম্পন্ন হয়। পরিবারের পুত্র সন্তানরা পিতার বাসভবনের বিশাল অংশ জুড়ে বসবাস করলেও তাদের স্বাধীনতা ও স্বাতন্ত্র্যতাও রয়েছে। তারা পরিবারের সামগ্রিক নীতিমালা মেনে চলেই সন্তান প্রতিপালন ও ব্যক্তিগত জীবন স্বাধীনভাবেই পরিচালনা করছেন।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে আমরা ইরানের ছোট ও আধুনিক পরিবারগুলো নিয়ে কথা বলবো। আলোচনা শেষ করব পারিবারিক জীবনের সুখ ও সৌভাগ্যের একটি গুরুত্বপূর্ণ সূত্রের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে। আর তা হল, সেসব পরিবারই সুখী যেসব পরিবারে স্বামী ও স্ত্রী পারস্পরিক মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং পরস্পরের রুচি ও জীবনসঙ্গীর পরিবারের পূর্ববর্তী অভ্যাস ও পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক রক্ষাকেও গুরুত্ব দিয়ে থাকে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।